রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا গত পর্বে আমরা জেনেছিলাম একজন রেডিক্যাল ফেমিনিস্ট বা উগ্র নারীবাদী আমুল নারীবাদী রোকেয়া সাখাওয়াত হোসেন ওরফে রুকাইয়া খাতুনের বিভিন্ন নারীবাদী রচনা সম্পর্কে এবং ইসলামের দৃষ্টিতে সেই রচনাগুলোর বিশ্লেষণ আমরা করেছিলাম, যেখানে সুস্পষ্টভাবে জানা যায় রোকেয়া সাখাওয়াত হোসেন নবী রাসুলদেরকে প্রতারক বলেছেন, ধর্মগ্রন্থগুলোকে মানুষের লেখা, বিশেষ করে পুরুষের লেখা বলেছেন এবং এটাও লিখেছেন যে এগুলো ঈশ্বর প্রদত্ত নহে, অর্থাৎ এই ধর্মগ্রন্থগুলো যে নবী রাসুলদের উপর আল্লাহ তাআলা ওহির মাধ্যমে প্রেরণ করেছেন সেগুলোকেও তিনি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, আমরা আরও জেনেছি তিনি ছিলেন আন্তধর্ম কুফুরি মতবাদে বিশ্বাসী, তার কাছে সমস্ত ধর্মই এক, সকলেই নাকি শুধুমাত্র ভিন্ন ভিন্ন নামে একই রবের বা একই উপাস্যের উপাসনা করছে। রোকেয়া সাখাওয়াত হোসেন আরও বিশ্বাস করতেন ন্যাচারালিস্ট মতবাদে, যারা বিশ্বাস করে মানুষ একসময় অসভ্য ছিল, বনে জঙ্গলে বসবাস করত, এরপর যত সভ্যতা এগিয়েছে ততই মানুষ বিভিন্ন জিনিস সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, ধর্মও নাকি মানুষের তেমনই একটি আবিষ্কার। এইসব লেখা রোকেয়া সাখাওয়াত হোসেন তার রচনাতে খুব স্পষ্টভাবেই উল্লেখ করেছেন, কোনো লুকোছাপা করেননি। পাশাপাশি টিপিক্যাল নারীবাদী চিন্তা চেতনা সেগুলো তো রয়েছেই। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এর পরেও এক শ্রেণীর মানুষ রোকেয়াকে ইসলামাইজেশন করতে চান, যে কারণে দেখা যায় রোকেয়া, যিনি নিজে কখনও তার নামের আগে বেগম শব্দ ব্যবহার করেননি এবং এটা তার নামের কোনো অংশই ছিল না, এর পরেও একদল মানুষ জোরপূর্বক ঘোমটা পরানোর মতো করে রোকেয়া সাখাওয়াত হোসেন বা রুকাইয়া খাতুনের নামের আগে বেগম শব্দটি যুক্ত করে দিয়েছে। এবং রোকেয়া সাখাওয়াত হোসেনের সমগ্র রচনাবলীর মধ্যে যদি কোথাও এক দুই লাইন কিংবা ছিটে ফোটা ইসলামের পক্ষে না এলেও কিছুটা নিউট্রাল আছে, এমন কিছু পাওয়া যায়, সেগুলোকে ব্যবহার করেও তারা বলতে চান, এই যে দেখো তিনি তো মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন, একজন সম্ভ্রান্ত মুসলিম মহিলা ছিলেন। এবং এইভাবে সেই মজনুরা দাবি করে বলে লাইলি আমারও। আসলে যে লাইলি কার সেটা আমরা গত পর্বেই বিস্তারিতভাবে জেনেছি। এই পর্বে আমরা আসলে বোঝার চেষ্টা করব এই শ্রেণীর মুসলিমরা কারা, তারা কোন চিন্তা চেতনা ধারণ করেন এবং কেন তারা রোকেয়াকে ইসলামাইজেশন করতে চান, কীভাবে কলোনিয়াল যুগে তাদের উৎপত্তি, বর্তমানে তাদের উপস্থিতি, এই বিষয়গুলো নারীবাদ এবং রোকেয়া সাখাওয়াত হোসেনকে সামনে রেখে আমরা এই পর্বে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোকেয়া সাখাওয়াত হোসেন তার সমস্ত রচনাবলীর মধ্যে একটিমাত্র প্রবন্ধ আছে বোরকা নামে, যেটা শুরুতেই বলা হয়েছিল যারা বলে লাইলি আমারও, তারা রোকেয়া সাখাওয়াত হোসেনের ওই প্রবন্ধ থেকে বিভিন্ন র্যান্ডম উক্তি উল্লেখ করেন। কিন্তু সেই প্রবন্ধের আগাগোড়া এবং যেই পরিস্থিতিতে সেটা লেখা হয়েছে, পাশাপাশি রোকেয়া সাখাওয়াত হোসেন নিজে ব্যক্তিগত জীবনে কতটুকু পর্দা করতেন, পর্দার বিধানের বিরুদ্ধে তার অন্যান্য রচনাগুলো এবং সামগ্রিকভাবে পর্দার বিধানে তার জীবনের সর্বশেষ অবস্থান কেমন ছিল, সেগুলো বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় যে সেই বোরকা নামক প্রবন্ধটি মোটেও পর্দার পক্ষে ছিল না। সর্বোচ্চ এতটুকু বলা যায় যে তিনি কৌশল গ্রহণ করেছেন বিরোধিতা এবং তৎকালীন যুগের সমালোচনা এড়ানোর জন্য, নিতান্ত দায়সারামূলক দুই একটি কথা লিখেছেন এবং অধিকাংশ কথাই সেখানে রয়েছে দ্ব্যর্থবোধক বা ডাবল মিনিং আছে এই ধরনের কথা। আরও একটি বিষয় উল্লেখ করা যায়, বোরকা নামক সেই প্রবন্ধটি ছাপানো হয়েছিল 1904 সালে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকাশিত প্রথম বইতে, সেগুলো প্রথমে ছিল প্রবন্ধ, পরে বই হিসেবে সংকলন করে ছাপানো হয়েছিল। আর মৃত্যুর এক বছর আগে 1931 সালে যখন তিনি সবচেয়ে ঘৃণ্য রচনা অবরোধবাসিনী নামক বইটি প্রকাশ করেন, যেখানে 47টি উপকথা বা বানোয়াট কাহিনী ছিল, সেখানে স্পষ্টভাবেই বোরকা এবং পর্দার বিধানের বিরুদ্ধে জঘন্যভাবে বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়েছেন, পর্দা করা নারীদেরকে ভূত, বস্তা, নির্বোধ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। তাহলে বোঝার চেষ্টা করা যাক যে সেই বোরকা নামক প্রবন্ধে কিছু কথা যে আপাতদৃষ্টিতে মনে হয় যেন বুঝি ইসলামের পক্ষে বলেছেন, সেগুলো বলার কারণ কী, এই বিষয়ে বিশেষজ্ঞরাই বা কী মতামত দিয়েছেন। মূল কারণ হচ্ছে এগুলো হচ্ছে তার প্রতারণা এবং ছদ্মবেশ, এবং প্রামাণ্য দলিল আছে যে তিনি নিজেই স্বীকার করেছেন যেন মুসলিম মেয়েদেরকে পর্দার আড়াল থেকে বাড়ি থেকে বের করে এনে তিনি তার প্রতিষ্ঠিত স্কুলে নিয়ে আসতে পারেন, এই কারণে এই কৌশল তিনি গ্রহণ করেছিলেন। এটা তিনি নিজেই স্বীকার করেছেন এবং সেই দলিল আমরা উল্লেখ করতে যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। সুতরাং প্রথমেই যদি এমন হতো যে স্কুলের ড্রেসে পর্দা করা যাবে না, বোরকা পরা যাবে না, তাহলে নিঃসন্দেহে সেই কলোনিয়াল যুগে কোনো মুসলিম পরিবারই তাদের মেয়েদেরকে সেই স্কুলে পাঠাতো না। এই জন্য রোকেয়া সরাসরি তার বোরকা প্রবন্ধের শেষে কয়েক লাইনে লিখে দিয়েছেন, প্রয়োজনীয় পর্দা কম করিয়া কোনো মুসলমানই বোধহয় শিক্ষাক্ষেত্রে অগ্রসর হইবেন না। এমনকি সেখানে তিনি নিজেই একটা ফুটনোট পর্যন্ত দিয়েছেন যেখানে রোকেয়া লিখে দিয়েছেন যে এই আপাত দৃষ্টিতে বোরকা প্রবন্ধ লেখার কারণ এবং একটু সিম্পেথি দেওয়ার কারণটা কী। তিনি লিখেছেন, এই সন্দর্ভটি লিখিত হইবার পর বর্তমান ছোট লাট স্যার অ্যান্ড্রু ফ্রেজারের দ্য পর্দা অফ ইগনোরেন্স শীর্ষক বক্তৃতার অংশবিশেষ দৃষ্টিগোচর হইল। সেখানে স্যার অ্যান্ড্রু ফ্রেজার 8 মার্চের টেলিগ্রাফ পত্রিকায় যা লিখেছেন, তিনি বলেছেন, লেট দ্য এফোর্টস অব দ্য এডুকেশনিস্ট বি ফার্স্ট ডিরেক্টেড টু দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার গার্লস উইদিন দ্য পর্দা অ্যান্ড লেট উইমেন বিগিন টু এক্সারসাইজ হার চেস্টেনিং ইনফ্লুয়েন্স অন সোসাইটি ইন স্পাইট অফ দ্য সিস্টেম অফ সেক্লুশন হুইচ অনলি টাইম ক্যান মডিফাই অ্যান্ড ভায়োলেন্ট এফোর্টস টু শেক হুইচ ক্যান অনলি অ্যারাউজ অপোজিশন টু ফিমেল এডুকেশন ইনস্টিড অফ ডুইং এনি ইমিডিয়েট প্র্যাকটিক্যাল গুড ইন দ্য ডিরেকশন অফ ইমানসিপেশন অফ উইমেন। এই কথার সামারি হচ্ছে, স্যার অ্যান্ড্রু ফ্রেজার তিনি কৌশল বাতলে দিয়ে বলেছেন, শিক্ষাবিদদের প্রথম প্রচেষ্টা হওয়া উচিত পর্দার ভেতরে রেখেই মেয়েদেরকে শিক্ষা দেওয়া। সিস্টেম অফ সেক্লুশন বা তাদের ভাষায় পর্দার যেই বিধান আছে সেটাকে যদি শুরুতেই ভায়োলেন্ট এফোর্টস টু শেক ইট এটাকে নির্মূল করার আগ্রাসী প্রচেষ্টা চালানো হয় তাহলে শুধুমাত্র নারী শিক্ষার বিরুদ্ধে বিরোধিতাই বৃদ্ধি পাবে। ফলে আশু বা দ্রুত উত্তম ফল লাভের পরিবর্তে নারী মুক্তির পরিবর্তে বাধাটাই বৃদ্ধি পাবে। এবং রোকেয়া সাখাওয়াত হোসেন তার সেই বোরকা প্রবন্ধের শেষের লাইন সেখানে একটি শ্লেষাত্মক স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক লাইন দিয়ে সেটাকে শেষ করেছেন এবং তিনি লিখেছেন, বোরকা জিনিসটা মোটের উপরে মন্দ নহে, তার মানে বেশি খারাপ না, অল্প খারাপ। আবার যারা অনেকে সেই যে লাইলি আমার এই পক্ষের মতো জোর দিয়ে বলতে চান রোকেয়া নিজেই নাকি সুন্দর পর্দা করে চলতেন, তাদের কথা শুনে আফসোস জাগে। যিনি নিজেই লিখেছেন ধর্মগ্রন্থ পুরুষের লেখা, নবী রাসূলদেরকে প্রতারক হিসেবে অভিহিত করেছেন, তিনি কিনা পর্দা করে চলতেন, বিষয়টা কেমন হয়ে গেল না। এছাড়া আমরা সরাসরি প্রামাণ্য ছবি দেখতে পাই যেখানে রোকেয়া তার স্বামী সাখাওয়াত হোসেনের পাশে দাঁড়িয়ে আছেন, মাথায় ঘোমটা পর্যন্ত নেই, সেটা তার যুবতী বয়সের ছবি। তুলনামূলক বৃদ্ধা বয়সের আরেকটি ছবি দেখা যায় এবং সেখানেও ইসলামী শরীয়তের নির্দেশিত পর্দার কোনো বালাই নেই, মাথায় চুল খোলা এবং কোনো মতে একটি ঘোমটা দিয়ে তিনি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। তিনি কেমন পর্দা করতেন এটাই যথেষ্ট প্রমাণ হওয়া উচিত। তবুও আরেকটি তথ্য উল্লেখ করা যায়, রোকেয়া সাখাওয়াত হোসেনের ভাগ্নে আব্দুল করিম গাজনবী বাল্যকালেই বিলেতে গিয়েছিলেন এবং পরবর্তীতে মন্ত্রী আর স্যার উপাধি পেয়েছিলেন এবং তিনি তার খালা রোকেয়া সাখাওয়াত হোসেনকে শর্ত দিয়েছিলেন, যদি তার খালা রোকেয়া সাখাওয়াত হোসেন পর্দা মানেন তাহলে তিনি কলকাতার রোকেয়ার সেই স্কুলটিকে সরকারি করে দেবেন। হুমায়ুন আজাদ তার নারী বইতে এই তথ্যটি উল্লেখ করেছেন। সুতরাং তার ভাগ্নে সরাসরি জানিয়েছেন খালা যদি পর্দা মানেন তাহলে সেই স্কুলটিকে তিনি সরকারি করে দেবেন, অর্থাৎ সুস্পষ্টভাবেই জানা যাচ্ছে রোকেয়ার আচরণ তার ভাগ্নের কাছেই পর্দাসম্মত ছিল না। আর একটু আগেই বলা হয়েছে তিনি যেই ধরনের কথিত পর্দা বা ঘোমটা পরতেন এটা ছিল তার কৌশল। এবং এই প্রসঙ্গে বাংলাদেশের প্রথম নারী রিপোর্টার নামে পরিচিত মাহমুদা চৌধুরী, যিনি কিনা বেগম পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করতেন, তিনি একটি তথ্য উল্লেখ করেছেন। তিনি এই তথ্যটি উল্লেখ করেছেন তৎকালীন সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে। এই যে সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন, তিনিও ছিলেন একজন কথিত প্রগতিশীল এবং মুক্তমনা মানুষ। এই শব্দগুলো কি অর্থ বোঝায় সেটা সচেতন মুসলিমের প্রত্যেকেরই জানার কথা। মাহমুদা চৌধুরী সরাসরি নাসিরউদ্দিনের কাছ থেকে একটি ঘটনা শুনেছেন এবং যেটা তিনি নিজেই বিভিন্ন সময়ে বর্ণনা করতেন। ঘটনাটি হলো, মোহাম্মদ নাসিরউদ্দিন যখনই রোকেয়ার কাছ থেকে লেখা চেয়ে আনার জন্য যেতেন তখন তিনি লক্ষ্য করতেন রোকেয়া পর্দার আড়ালে থেকে কথা বলতেন। এমনটা দেখে একদিন তিনি জিজ্ঞেস করেই ফেললেন, আপনি এত প্রগতির কথা বলেন, নারী স্বাধীনতার কথা বলেন, সেই আপনিই কি না পর্দার আড়ালে থাকেন, তাহলে কিভাবে কি হবে? তখন রোকেয়া বললেন, আজ যদি আমি আপনার সামনে এসে কথা বলি আর কোনোভাবে যদি এই খবর বাইরের মানুষের কাছে চলে যায় তাহলে কেউই তাদের মেয়েদেরকে আমার স্কুলে পাঠাবে না। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন অবাক হয়ে বিষয়টি নিয়ে ভাবলেন এবং সেই সাথে দেখলেন রোকেয়ার দূরদর্শিতা। মাহমুদা চৌধুরীর ভাষায় দূরদর্শিতা আর আমাদের ভাষায় রোকেয়ার চালাকি। এই জন্যই ওলামা একরাম বলেন, ইসলামের পর্দার বিধান এমনই একটি বিধান যার মাধ্যমে কে মুমিন আর কে মুনাফিক এই পরিচয় পার্থক্য হয়ে যায়। রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের শেষ বই অবরোধবাসিনী, সেই বইয়ের একেবারে শেষ দুইটি লাইন ছিল এই রকমের, কেন আসিলাম হায় এই পোড়া সংসারে, কেন জন্ম লভিলাম বা কেন জন্ম নিলাম পর্দানসীন ঘরে। এটা হচ্ছে রোকেয়ার আফসোস, কেন তিনি পর্দানসীন ঘরে জন্ম নিলেন। বোরকা নামক সেই প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আরও লিখেছেন, বর্তমান যুগে ইউরোপীয় ভগ্নীগণ বা ইউরোপীয় বোনেরা সভ্যতার চরম সীমায় উঠে আছেন, তাহাদের পর্দা নাই কে বলে, তাহাদের শয়নকক্ষ এমনকি বসিবার ঘরেও কেহ বিনা অনুমতিতে প্রবেশ করে না, এই প্রথা কি দোষনীয়? অবশ্যই নহে। রোকেয়া জানতে চেয়েছেন সেই ইউরোপীয় বোনেরা সিস্টার্স যারা কিনা সভ্যতার চরম সীমায় উঠে আছেন, তাহাদের পর্দা নাই কে বলে। এই যুগে হলে হয়তো রোকেয়া সাখাওয়াত হোসেন আরও একটি যুক্তি দিতে পারতেন যে সেই ইউরোপীয় ভগ্নীরা তাদের কাছে কথিত কনসেন্ট বা সম্মতি ছাড়া তাদের স্বামীরাও তাদের কাছে নিকটবর্তী হতে পারে না, পর্দা নাই কে বলে। রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্মরাগ উপন্যাসের নায়িকা সিদ্দিকা, অর্থাৎ বাস্তবে রোকেয়া নিজেই সিদ্দিকার মাধ্যমে যা লিখেছেন সেটা হচ্ছে, আমি আজীবন নারী জাতির কল্যাণ সাধনের চেষ্টা করিব এবং অবরোধ প্রথার মূলোচ্ছেদ করিব। আমি সমাজকে দেখাইতে চাই একমাত্র বিবাহিত জীবনই নারী জীবনের চরম লক্ষ্য নহে, সংসার ধর্মই জীবনের সার ধর্ম নহে। সুতরাং বিবাহিত জীবন নয়, সংসার ধর্ম নয়, এর বাইরে গিয়ে নারীবাদ যেভাবে নারীর জীবনটাকে ডিজাইন করতে চায় রোকেয়া সাখাওয়াত হোসেনও সেই চিন্তা চেতনাই ধারণ করতেন। হুমায়ুন আজাদ যথার্থই লিখেছেন যে রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন র্যাডিক্যাল ফেমিনিস্ট। সুতরাং এই হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের পর্দাকে ভালোবাসার নমুনা। হুমায়ুন আজাদ লিখেছেন যে রোকেয়া 24 বছর বয়সে প্রচণ্ড আক্রমণ করেছিলেন ধর্মকে, ওই আক্রমণের পরেও যে তিনি টিকেছিলেন তার কারণ তখনকার পরিবেশ ছিল ভিন্ন। আজ হলে রাস্তায় তার লাশ পাওয়া যেত বা তিনি নিন্দিত জীবন কাটাতে বাধ্য হতেন নির্বাসনে। লক্ষণীয়, বাংলাদেশের নির্বাসিত নারীবাদী তসলিমা নাসরিনও ঠিক একই কথাই বলেছেন যে বর্তমান যুগে হলে রোকেয়া সাখাওয়াত হোসেন সেই কলোনিয়াল যুগে যেভাবে ছিলেন বর্তমানে সেভাবে টিকতে পারতেন না। হুমায়ুন আজাদ লিখেছেন, তার উপর নিশ্চয়ই পড়েছিল মুসলমান পিতৃতন্ত্রের প্রবল চাপ। তিনি বুঝেছিলেন টিকে থাকতে হলে কিছুটা সন্ধি পাতিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে পিতৃতন্ত্রের বল প্রয়োগ সংস্থাটিকে। তিনি মাঝে মাঝে ধর্মকর্মের কথা বলেছেন কিন্তু প্রথাগত ধর্মে তার অন্ধ আস্থা ছিল না। তার নারীস্তান অর্থাৎ সুলতানার স্বপ্নের সেই কথিত নারীরাজ্য নারীস্তান, সেখানেও ধর্ম আছে কিন্তু সেখানকার ধর্মবিধান হচ্ছে প্রেম ও সত্য, যা খুবই প্রথা বিরোধী। এবং গত পর্বেই আমরা জেনেছি এই যে প্রেমের ধর্ম, সত্যের ধর্ম, মানব ধর্ম, রোকেয়া সাখাওয়াত হোসেন এগুলোকেই বিশ্বাস করতেন এবং এগুলোর যিনি কলোনিয়াল যুগে প্রচারক ছিলেন, থিওসফি ধর্মের প্রচারক মিসেস অ্যানি বেসান্ত, তার যে চিন্তা চেতনা সেগুলোকে তিনি অনুবাদ করেও কথিত আল ইসলাম পত্রিকায় সেগুলো ছাপানোর ব্যবস্থা করতেন। হুমায়ুন আজাদ লিখেছেন, 30-70 রোকেয়া ধর্মের কথা কিছু বলেছেন এবং অবরোধবাসিনীদের ভয়াবহ জীবন আঁকার পাশাপাশি অবরোধের পক্ষেও বলেছেন কিছু কথা। শুনে স্তম্ভিত বোধ করি যখন অবরোধবাসিনীর রোকেয়া বলেন, আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই, অর্ধাঙ্গী রোকেয়া রচনাবলি পৃষ্ঠা 35। নিশ্চয়ই বড় একটা চাপের মধ্যে পড়েছিলেন তিনি তখন। হুমায়ুন আজাদ লিখেছেন, পিতৃতন্ত্রের সাথে বেশ কিছুটা মিটমাটের উদাহরণ হল বোরকা প্রবন্ধটি। এতে যে তিনি স্ববিরোধিতার শিকার হয়েছেন তা তিনি নিজেও বুঝেছেন, তাই আত্মসমর্থনের যে চমৎকার প্রতিভা ছিল তার, তা তিনি প্রয়োগ করেছেন পুরোপুরি। হুমায়ুন আজাদ সেই আলোচনা শেষ করেছেন এই বলে যে, এভাবে তিনি বোরকার পক্ষে যুক্তি দিতে গিয়ে ক্রমশ চলে গেছেন নিজেরই বিপক্ষে। এবারে আমরা জানব সেই বিষয়টি, মুসলিমদের মধ্যে একদল যারা মডার্নিস্ট তারা কেন রোকেয়াকে সমর্থন করতে চান, এই চিন্তাধারা কিভাবে সৃষ্টি হলো, বর্তমানে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী। রোকেয়া সাখাওয়াত হোসেনকে বুঝতে হলে, তার রচনাকে বুঝতে হলে তিনি যেই যুগের মানুষ ছিলেন সেই যুগকে আগে বুঝতে হবে। প্রত্যেক মানুষই যেই যুগে অবস্থান করেন সেই যুগের মাধ্যমে প্রভাবিত হন। খুব অল্প সংখ্যক মানুষই থাকেন যারা নিজের প্রভাবে যুগকে বদলে দিতে পারেন, তাহলে চলুন দেখা যাক, রোকেয়া কি যুগ স্রষ্টা নাকি তিনি নিজেই তার যুগের সৃষ্টি। কলোনিয়াল শাসনের যুগে মুসলিম নারীদের অবস্থা কেমন ছিল? ইংরেজি 19 শতক এবং 20 শতকে মুসলিম ভূমিতে অল্প কিছু ভূমি বাদে, উদাহরণস্বরূপ ইরান, আফগানিস্তান এবং সৌদি আরব, এই ভূমিগুলো বাদে অধিকাংশ মুসলিমদের ভূমি ছিল কলোনিয়াল শাসনের অধীনে। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দখলে ছিল ইংরেজরা, উত্তর আফ্রিকার কিছু রাষ্ট্রের দখলে ছিল ফরাসি বা ফ্রান্স এবং ইতালি। তারা প্রত্যেকেই নিজেদের মতো করে মুসলিমদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, তাদের উপরে তাদের শাসন চালিয়েছে। উপমহাদেশের মুসলিমদের ইতিহাস থেকে আমরা জানি 1857 সালের সিপাহী বিদ্রোহের পর মুসলিমদের প্রতিরোধ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। হিন্দু এবং অন্যান্য ভারতীয়রা ইংরেজদেরকে ক্রমাগত সহযোগিতা করতে থাকে, ফলে ইংরেজরা সেই সহযোগী শ্রেণীকে নানারকম চাকরি বাকরি এবং প্রশাসনিক পদ পদবি দিয়ে পুরস্কৃত করতে থাকে। এইদিকে মুসলিমরা ইংরেজদের সহযোগিতা করা থেকে বিরত থাকার কারণে সেই সব প্রশাসনিক পদ এবং চাকরিতে ঢুকতে পারলেন না। এছাড়া এর আগে প্রশাসনের ভাষা ছিল ফার্সি, ইংরেজরা আসার পর রাতারাতি সেই ভাষাকে পরিবর্তন করে দেওয়া হলো ইংরেজিতে। কাজেই যারা ইংরেজি জানতেন না তাদের পক্ষে প্রশাসনে আর যোগ দেওয়ার কোনো সুযোগ থাকল না। এছাড়া মুসলিমদের অবস্থানটা ছিল এই ধরনের, যেই বহিরাগত শক্তি আমাদের দেশকে জোরপূর্বক দখল করেছে, যারা আমাদের ক্ষমতা কেড়ে নিয়েছে, আমাদের উপর অন্যায়ভাবে জুলুমের শাসন চাপিয়ে দিয়েছে, আমরা কেন তাদের প্রশাসনে যোগ দিব, কেন তাদেরকে সহযোগিতা করব, এটা ছিল আরেকটা নৈতিক প্রশ্ন। এই সকল কারণে দীর্ঘ সময় ধরে মুসলিমরা কলোনিয়াল শাসনের সময়ে নিজেদেরকে ইংরেজদের সহযোগিতা করা থেকে কিংবা ইংরেজদের প্রণীত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা থেকে গুটিয়ে রাখেন, দূরে রাখেন এবং মুসলিমদের ঐতিহ্যগত যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই আঁকড়ে ধরে থাকেন। এভাবে ইংরেজরা অতীতের বিদ্যমান সমাজ কাঠামো পুরোপুরি বিপরীতভাবে উল্টে দেয়, যে মুসলিমরা ছিল সমাজের সম্মানিত সম্ভ্রান্ত অভিজাত তাদেরকে রাতারাতি সমাজের নিচু শ্রেণীতে রূপান্তর করা হয়। এবং যুগে যুগে এই ঘটনাই ঘটেছে যখন কোনো দেশে ক্ষমতার পালাবদল ঘটে। রাজাবাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করেন তারা সেই জনপদকে বিপর্যস্ত করে দেন এবং সেখানকার যারা সম্ভ্রান্ত ব্যক্তি তাদেরকে অপদস্থ করেন। সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে চিঠি পাওয়ার পর সাবার রানী বিলকিস তিনিও এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, "কালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ও জাআলু আইজ্জাতান আহলিহা আজিল্লা।" রাজাবাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার যারা সম্ভ্রান্ত ব্যক্তি তাদেরকে বানিয়ে দেয় সবচেয়ে অপমানিত অবদস্থ ব্যক্তি। সুতরাং সেই পরিস্থিতিতে শাসন ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষিতে মুসলিমদের মধ্যে দুই ধরনের নীতি গ্রহণ করতে দেখা যায়। এক, প্রচলিত ঐতিহ্যগত ইসলামী পদ্ধতিকেই আঁকড়ে ধরে থাকা, এবং দুই, ইসলামী রীতি বাদ দিয়ে অথবা কিছুটা কম্প্রোমাইজ করে আধুনিকতাকে গ্রহণ করা। যারা প্রচলিত ইসলামী পদ্ধতিকে আঁকড়ে ধরে থাকতেন তারা অনুসরণ করতেন আলেম ওলামাদেরকে, দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী আন্দোলনের অনুসারী ছিলেন তারা। আর যারা আধুনিকতাকে গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা এবং বর্তমানেও যারা মুসলিম হয়েও রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো চিন্তা চেতনাকে ধারণ করছেন, যারা নারীবাদকেও ইসলামাইজেশন করতে চান অথবা কথিত ইসলামী নারীবাদকে সমর্থন করেন, তাদের বিষয়গুলোকে বুঝতে হলে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী এবং তিনি কিভাবে সেই সময়কার মডার্নিস্ট মুভমেন্টের সাথে সংযুক্ত ছিলেন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলুন এবারে সেই আলোচনায় প্রবেশ করা যাক। রোকেয়ার জন্ম হয়েছিল 1880 সালে এবং মৃত্যু 1932 সালে, অর্থাৎ প্রায় 52 বছরের হায়াত পেয়েছিলেন তিনি। মুসলিমদের জন্য সেই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল একটি সময়। সেই সময় একদিকে মুসলিমদের পরাজয় ঘটে বিশ্বব্যাপী, আর সেই দেশগুলো ইংরেজ এবং অন্যান্য ইউরোপীয় কলোনিয়াল শাসকদের অধীনে চলে যায়। ইসলামী শাসন ব্যবস্থা বাদ দিয়ে ইংরেজদের শাসন প্রতিষ্ঠিত হয়। সময়টাই ছিল কলোনিয়াল শাসনের প্রতাপের যুগ। সেই সময়ে একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়া নারী হিসেবে রোকেয়া কিভাবে প্রভাবিত হয়েছেন, তিনি কোন পথ বেছে নেবেন, কোন পথকে সঠিক মনে করবেন এবং বাকিদেরকে কোন পথে চলতে উদ্বুদ্ধ করবেন, এই প্রশ্ন তার নিজের সামনেও ছিল, তার পরিবারের সামনেও ছিল। তাই সেখানে রুকাইয়া খাতুনকে কেবলমাত্র একজন একক ব্যক্তি হিসেবে বা কোনো একজন বিচ্ছিন্ন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে বিবেচনা করলে ভুল হবে। কারণ হচ্ছে রোকেয়া কোনো সাধারণ পরিবারে জন্ম নেওয়া এভারেজ মুসলিম নারী ছিলেন না। তিনি জন্ম নিয়েছিলেন একটি জমিদার পরিবারে। আর জমিদারদের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তারা ছিলেন ইংরেজদের একান্ত অনুগত। ইংরেজ সরকারের পক্ষে থেকে তারা সাধারণ কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের কাজ করতেন। এই কারণে খুশি হয়ে ইংরেজ সরকার সেই সব জমিদারদেরকে বিভিন্ন উপাধি পদবি প্রদান করতেন, যেমন রাজা, নবাব ইত্যাদি উপাধি দেওয়া হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের পূর্বপুরুষ ছিলেন মুঘল আমলের উচ্চ সামরিক এবং বিচার বিভাগীয় পদে নিয়োজিত ব্যক্তিত্ব। বিয়ের পরে ইংরেজ রীতি অনুসারে স্বামী সাখাওয়াত হোসেনের নাম তার নিজের নামের শেষে যুক্ত হয়। এভাবে তিনি হয়ে যান রোকেয়া সাখাওয়াত হোসেন। 5 বছর বয়সে মায়ের সাথে কলকাতায় বসবাস করার সময় রোকেয়া সাখাওয়াত হোসেন কিছুদিন পড়ালেখা করেছেন একজন ইংরেজ মেম সাহেবা বা একজন গভর্নেস অর্থাৎ শিক্ষয়িত্রীর কাছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের বড় দুই ভাই ছিলেন ইংরেজ সরকারের পক্ষ থেকে স্যার উপাধি প্রাপ্ত এবং তারা পুরোপুরি ইংরেজদের মতো চলাফেরা করতেন, সম্পূর্ণভাবে ইংরেজদের চিন্তা চেতনা ধারণ করতেন। তারা ছিলেন রক্ত মাংসে ভারতীয় কিন্তু চিন্তা চেতনায় মন মগজে পুরোপুরি ইংরেজ। দুই ভাইয়ের মধ্যে একজন পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে, যেটা ছিল একটি মিশনারি কলেজ। এছাড়া রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী সাখাওয়াত হোসেন তিনি ছিলেন ইংরেজ সরকারের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সাখাওয়াত হোসেন নিজেও বিলেত থেকে পড়াশোনা করে এসেছিলেন এবং তিনি ছিলেন কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন উদার ও মুক্ত মনের অধিকারী। এই যে শব্দগুলো, কুসংস্কার মুক্ত, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন, উদার এবং মুক্ত মনের অধিকারী, এগুলো বর্তমান যুগে কারা ব্যবহার করেন এবং শাব্দিক অর্থ বাদ দিয়ে এই শব্দগুলোর মাধ্যমে তারা কোন চিন্তা চেতনা বোঝান, সেটা সচেতন মুসলিমের প্রত্যেকেরই জানার কথা। যারাই ইসলামের বিরুদ্ধে কিছু বলবেন তারাই হয়ে যাবেন কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। রোকেয়া সাখাওয়াত হোসেনের উপরে তার স্বামীর প্রভাব ছিল অনেক বেশি। সাহিত্য চর্চার সূত্রপাত ঘটেছিল সেই ইংরেজ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের অনুপ্রেরণায় এবং তিনি রোকেয়াকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতেও যথেষ্ট সহযোগিতা করেছেন। 1909 সালে সাখাওয়াত হোসেন মারা যান, রোকেয়ার বয়স তখন ছিল 29। এর আগে তাদের 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল কিন্তু তারা শৈশবেই মারা যায়। সুতরাং বাকি জীবনভর রোকেয়া সাখাওয়াত হোসেনের কোনো দাম্পত্য জীবন ছিল না, মাতৃত্বের ভূমিকাও তিনি পালন করতে পারেননি। অধিকাংশ নারীবাদী আইকনদের মধ্যে এই মিলটি দেখতে পাওয়া যায়। তারা ব্যক্তিগত জীবনে, দাম্পত্য সম্পর্কে, সংসার জীবনে থাকেন না, মাতৃত্বের দায়িত্ব তারা নিজেরা পালন করেন না। এই যে রোকেয়া সাখাওয়াত হোসেনের ব্যাকগ্রাউন্ড এবং চারপাশের পরিবেশ, যিনি এমনই একটি পরিবারে জন্ম নেওয়া মেয়ে, তিনি কি আলেমদের দেখানো পথ, ঐতিহ্যবাহী ইসলামী পথে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে নিজের জীবন গঠন করাকে বেছে নিবেন, নাকি সেই সময়ে যেটা যুগের হাওয়া যেই দিকে যাচ্ছিল, ইংরেজ সরকার যেরকম চাচ্ছে, তাদের প্রণীত শিক্ষানীতি অনুসারে, তাদের প্রণীত আধুনিকতা অনুসারে, যারা কিনা ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন হবে, যারা কিনা হবে সেই বিশেষ শ্রেণী, যারা হবে রক্ত মাংসে ভারতীয় কিন্তু চিন্তা চেতনায় ইংরেজ, তিনি তাদের অপশনটাই বেছে নিলেন। রোকেয়া সাখাওয়াত হোসেন সেই পরবর্তী দলেই যোগ দিলেন। ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার উপায় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে 1835 সালের 2 ফেব্রুয়ারি স্যার টিবি ম্যাকাউলে ভাষণ দিয়ে বলেছিলেন, উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মে বি ইন্টারপ্রেটার্স বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স হুম উই গভর্ন, এ ক্লাস অফ পার্সন্স ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্টস ইন অপিনিয়ন্স ইন মোরালস অ্যান্ড ইন ইন্টেলেক্ট। সুতরাং সহজ কথায়, তৎকালীন ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইংরেজরা যে শিক্ষানীতি প্রণয়ন করেছিল তার মূল উদ্দেশ্য কী ছিল সুস্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন, যে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এমন একটি শ্রেণী তৈরি করার জন্য যারা হবে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদেরকে আমরা শাসন করছি তাদের উপরে আমাদের প্রতিনিধি, তারা হবে আমাদের এবং এই শাসিত মানুষদের মধ্যে সেতু বন্ধন, তারা হবে এমন একটি শ্রেণী যারা রক্তে মাংসে ভারতীয় হলেও চিন্তা চেতনায়, মতামতে, নৈতিকতার দিক থেকে এবং বুদ্ধিবৃত্তিক দিক থেকে তারা হবে ইংরেজ। ঠিক একই ঘটনা ঘটেছে রোকেয়া সাখাওয়াত হোসেনের ক্ষেত্রে। 1857 সালের পরবর্তী সময়ে যখন ইংরেজরা সম্পূর্ণ ভারতবর্ষ দখল করে নেয়, সেই সময়ে কলকাতা কেন্দ্রিক একটি শ্রেণীর শহুরে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্র শ্রেণীর মধ্যে কথিত নবজাগরণ দেখা যায়। এবং তাদের অধিকাংশ ছিলেন সেই সময়কার হিন্দু সমাজের প্রতিনিধি। একদিকে রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা কেন্দ্রিক শহুরে মধ্যবিত্ত শ্রেণীর হিন্দুদের মাঝে এক ধরনের নবজাগরণ বা রেনেসা আন্দোলন দেখা যায়। সহজ কথায় এই আন্দোলন ছিল ইউরোপীয় আদর্শ গ্রহণ করে জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার নীতি। এদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আর মুসলিমদের কী হবে? 1875 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল ভারতের উত্তরপ্রদেশে, এবং এটা প্রতিষ্ঠা করলেন ইংরেজ সরকারের একজন অনুগত কেরানি, যাকে ইংরেজ সরকার খুশি হয়ে স্যার উপাধি প্রদান করে। তার নাম স্যার সৈয়দ আহমেদ খান। তিনি ছিলেন একজন মডার্নিস্ট এবং ন্যাচারালিস্ট ফিরকার অনুসারী। তিনি ইউরোপীয় আদর্শের সাথে মিল রেখে মুসলিমদেরকে তার মতো করে কথিত উন্নতির কথা বলতেন। সুস্পষ্টভাবে তিনি ছিলেন ইউরোপের অমুসলিম দার্শনিকদের মাধ্যমে প্রভাবিত লিবারেল আদর্শের দ্বারা প্রভাবিত। তৎকালীন উলামায়ে কেরাম স্যার সৈয়দ আহমেদ খানকে স্পষ্টভাবেই মুলহিদ এবং জিন্দিক বলেছেন, অর্থাৎ তাকে নাস্তিক বলেছেন, এবং যাকে বারবার সাবধান করার পরেও যিনি ভুলের উপরে থাকেন এই ধরনের লোকেদেরকেই বলা হয় জিন্দিক। হঠাৎ করে শুনে আশ্চর্য হয়ে যেতে পারেন যে স্যার সৈয়দ আহমেদকে এইভাবে আলেমরা কেন চিহ্নিত করলেন। এই ব্যাপারে কয়েক মিনিট পরেই আলোচনা আসছে ইনশাআল্লাহ। সুতরাং এই যখন ছিল অবস্থা, সেই সময়কার মুসলিম নারীদের অবস্থা কেমন ছিল? উপমহাদেশে ব্রিটিশদের আসার আগে সরকারি ব্যবস্থায় নিয়ন্ত্রিত কোনো শিক্ষা কাঠামো ছিল না। বিভিন্ন বড় বড় শহরে এবং বড় এলাকাগুলোতে মাদ্রাসা ছিল যেখানে ইসলামী শিক্ষা দেওয়া হতো, আরবি ফার্সি চিকিৎসা বিদ্যা সহ নানা বিষয় শেখানো হতো, আর মহিলারা ঐতিহ্যগতভাবে শিক্ষা গ্রহণ করতেন নিজেদের বাড়িতে। এমন অবস্থায় 19 শতকে খ্রিস্টান মিশনারিরা আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মুসলিম নারীদের অবস্থা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। মিশনারিরা বিভিন্ন ইংরেজি স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে থাকেন ইংরেজদের প্রণীত শিক্ষানীতি এবং কারিকুলাম অনুসারে। তারা নারী শিক্ষার উপরে ব্যাপক গুরুত্ব আরোপ করেন। উপমহাদেশের পরিবেশ ছিল তখন রক্ষণশীল। হিন্দু মুসলিম নির্বিশেষে উভয়েই ঐতিহ্যগত পর্দা পালন করতেন। পর্দার বিধান মেনে চলার কারণে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের পুরুষেরা কেউই চাইতেন না তাদের পরিবারের মেয়েদেরকে ওই সকল ইংরেজদের প্রতিষ্ঠিত গণশিক্ষা কেন্দ্রে পাঠাবেন। সেই সময়ে ব্রিটিশ মিশনারিরা আরেকটি কৌশল গ্রহণ করল। তারা ব্রিটিশ গভর্নেন্স বা নারী শিক্ষিকাদেরকে পাঠাত, সহজ কথায় ম্যাম সাহেবাদেরকে পাঠাত, যারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ইংরেজি ভাষা শিক্ষা দিত এবং সংশ্লিষ্ট আরও কিছু বিষয় শেখাত। একটু আগেই আমরা বলেছি রোকেয়া নিজেও এইরকম একজন গভর্নেসের কাছ থেকে ইংরেজি শিখেছিলেন যখন তার বয়স ছিল 5 বছর। এছাড়া ইংরেজ কোনো একজন মেম সাহেব একজন গভর্নেস আমার বাড়িতে এসে আমার মেয়েকে পড়িয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে, এটা ছিল সেই যুগের একটা স্ট্যাটাস সিম্বল। এই কারণে কিছু ধনী প্রভাবশালী লোকেরা তাদের পরিবারের মহিলাদেরকে এবং স্ত্রীদেরকে এইসব শিক্ষা নেওয়ার সুযোগ দিত। এভাবে উচ্চ শ্রেণীর মুসলিমদের মধ্যে ইংরেজি শিক্ষা জনপ্রিয়তা পেতে লাগল। কিন্তু এভাবে বাড়ি বাড়ি গিয়ে একজন একজন করে শেখানো, এটা তো খুবই সীমিত মাত্রায় সীমাবদ্ধ থাকবে। এই কারণে যেভাবে পর্দার ব্যাঘাত ঘটবে না, পর্দা মেনে চলা যাবে, সেই ব্যবস্থা করে দিয়েই ইংরেজরা বিভিন্ন স্কুল খুলতে লাগলো, মেয়েদেরকে বৃত্তি দেওয়া শুরু করলো, প্রাইমারি শিক্ষা ছিল সম্পূর্ণ ফ্রি, নারী শিক্ষিকা তৈরি করতে লাগলো যাদেরকে ট্রেনিং দেওয়া হতো যে কীভাবে ক্লাস নিতে হবে। এছাড়া আগেই বলা হয়েছে যে এইসব শিক্ষার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সেবায় নিয়োজিত একটি অনুগত শ্রেণী সৃষ্টি করা, যারা ব্রিটিশদের অনুগত থাকবে এবং তাদের মতাদর্শ প্রচার করবে। কিছুদিনের মধ্যেই এই প্রচেষ্টা সফলতার মুখ দেখে। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুর দিকে বিভিন্ন নারী পত্রিকা বা ম্যাগাজিন প্রকাশিত হতে থাকে ভারতবর্ষ জুড়ে। দিল্লি থেকে প্রকাশিত হতো আসমাত নামে পত্রিকা, যার প্রকাশক ছিলেন রাশিদ উল খাইরি। আলিগড় থেকে খাতুন নামে একটি পত্রিকা প্রকাশিত হতো 1909 সালের পর থেকে, যা প্রকাশ করতেন শেখ আবদুল্লাহ। সৈয়দ মমতাজ আলী, লাহোরের সৈয়দ মমতাজ আলী, তিনি প্রকাশ করতেন তালিমে নাশওয়ান নামে একটি পত্রিকা। আর এইসব পত্রিকার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ফাতিমা বেগমের পত্রিকা শরীফ বিবি। তখনকার শিক্ষিত মানুষদের মধ্যে এই সকল সাময়িকী এবং পত্রিকার বেশ ভালো প্রভাব ছিল। সুতরাং মুসলিম দেশগুলোতে যখন কলোনিয়াল রাষ্ট্রগুলো প্রবেশ করলো, তারা মুসলিমদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যেসব কৌশল গ্রহণ করে তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিমদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো একের পর এক ধ্বংস করে দেওয়া। মাদ্রাসার সম্পদ কীভাবে বাজেয়াপ্ত করা হলো, এই প্রসঙ্গে সেই ইতিহাস আরেক দীর্ঘ বর্ণনা। প্রতিটি মসজিদে মক্তব ছিল, মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলোই ছিল মুসলিমদের শিক্ষাকেন্দ্র। সেগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হলো, অথবা কোনো মতে টিকে থাকলেও মুসলিমদের মন মগজকে দূষিত করে দেওয়া হলো। সেখানে ঢুকিয়ে দেওয়া হলো যে মাদ্রাসা শিক্ষা এগুলো পশ্চাৎপদ, যুগোপযোগী নয়, এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, এই যুগে মাদ্রাসা শিক্ষা আর চলে না, ইত্যাদি নানা রকমের কথা। এবং মিশনারিরা এই ধরনের কথা দিন রাত প্রচার করতে লাগল। এই মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসে কৌশল গ্রহণ করলো বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করার। পশ্চিমা ধারায় ইউরোপিয়ান স্টাইলের বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হতে লাগলো মাদ্রাসা শিক্ষার বিপরীতে। আর কিভাবে প্রশাসনিক ভাষাকে পরিবর্তন করে ফার্সির বদলে ইংরেজি আনা হয়েছে, সেই প্রসঙ্গে তো একটু আগেই বলা হয়েছে। ফলে যে মুসলিমরা আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষিত ছিলেন, তারা ইংরেজি ভাষা প্রবর্তনের কারণে রাতারাতি প্রশাসনিক কাজ করার অনুপযুক্ত হয়ে পড়লেন। শিক্ষিত হয়েও ইংরেজি শিক্ষার মানদণ্ডে তারা হয়ে গেলেন মূর্খ অনগ্রসর। অমুসলিম শক্তিগুলো মুসলিমদেরকে দমন করার জন্য এক এক ভূমিতে এক এক ধরনের কৌশল গ্রহণ করেছে। কমিউনিস্টরা যখন মুসলিমদের দেশ দখল করে দখলদারিত্ব চালিয়েছে, যেমন সোভিয়েত ইউনিয়ন যখন সেন্ট্রাল এশিয়ার মুসলিম দেশগুলো দখল করে নেয়, কিংবা বর্তমানের চীন উইঘুর প্রদেশে দখলদারিত্ব চালাচ্ছে, সেখানে এই কমিউনিস্টরা কোনো ধরনের লুকোছাপা গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করে না। সরাসরি কোরআন নিষিদ্ধ করছে, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক আছে এমন সব কিছুকেই তারা নিষিদ্ধ করছে। বুলডোজার দিয়ে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে, ইসলামের যে কোনো নিদর্শন পোশাক থেকে শুরু করে সব কিছুকে নিষিদ্ধ করছে। মসজিদকে বানাচ্ছে ঘোড়ার আস্তাবল কিংবা মদ্যশালা অথবা সিনেমা হল। আর এদিকে পশ্চিমা কলোনিয়ালরা, তাদের কৌশল ছিল প্রতারণা এবং ধূর্ততার কৌশল। মুসলিমদেরকে তারা ধ্বংস করত ভেতর থেকে খুবই সূক্ষ্মভাবে, যেন বাইরে থেকে তাদের চালাকি বোঝা না যায়। ইহুদি খ্রিস্টানদের এই কৌশল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, এই ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত কিছুতেই সন্তুষ্ট হবে না যেই পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন। কলোনিয়াল শক্তিগুলো মুসলিমদেরকে বশে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করল। শিক্ষা ব্যবস্থার নামে পশ্চিমা দর্শন, পশ্চিমা ফিলোসফি, দর্শনভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করল। এই ফিলোসফি শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলোতে থাকে এমন নয়, পিওর সায়েন্স বা বিজ্ঞানের বিষয়গুলোতেও অনেক ফিলোসফি থাকে। একই সায়েন্স যদি আপনি দুই ধরনের ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুই রকম হয়ে যাবে। এভাবে এই সকল লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখার কারণে খুব অল্প সময়ের মধ্যেই সফলতার মুখ দেখে ইংরেজ কলোনিয়াল শক্তি, যে কারণে দেখা যায় 1857 সালে সিপাহী বিদ্রোহের মাত্র 30-40 বছর পর এই সময়ের মধ্যেই তারা একটি দালাল গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়, যারা জন্মেছে মুসলিম পরিবারে, যাদের নাম মুসলিম, সেভাবেই তারা বড় হয়েছে। তারা সালাত পরে, সিয়াম পরে, হজ জাকাত, ইসলামী পোশাক, এমনকি মুখে দাঁড়িয়েও আছে। কিন্তু এরাই আবার ইসলামী শাসন চায় না, ইসলামী আইন চায় না, শরীয়তের বিধান চায় না, ইসলামের রাজনীতি চায় না, বরং এসবের বিপরীতে তারা চায় গণতন্ত্র, পশ্চিমা লিবারেল শাসন ব্যবস্থা। এবং এই আদর্শেই প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় মুসলিম লীগ, এবং এর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেস। সুতরাং সার কথা হচ্ছে, ইসলামী শাসনের পরিবর্তে তারা সেকুলার মূল্যবোধকে উপরে তুলে ধরল এবং কথিত নারী অধিকারের নামে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে আনতে শুরু করল, পর্দার বাইরে তাদেরকে নিয়ে আসতে শুরু করল, তাদের মগজ ধোলাইয়ের জন্য ব্যাপক কর্মশালা গ্রহণ করল। যে কোনো সভ্যতাকে দখলে আনার জন্য এবং তাদেরকে বদলে দেওয়ার জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে ওই সভ্যতার নারীদের মন মগজ দখল করা। তাহলে মাত্র তিনটি প্রজন্মের মাধ্যমে সেই সভ্যতাকে গোলাম জাতিতে পরিণত করা সম্ভব, মা সন্তান এবং নাতি নাতনি, এতটুকু সময়ের মধ্যে তাদেরকে পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। মাকে বদলালে সন্তান বদলে যাবে, আর ওই সন্তান থেকে যারা নাতিপতি আসবে তারা আরও বদলে যাবে। এই কারণে দেখা যায় পশ্চিমা কলোনিয়ালরা মুসলিম দেশগুলো দখল করার পর সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক আক্রমণ চালিয়েছে, সবচেয়ে বেশি প্রোপাগান্ডা এবং প্রচারণা চালিয়েছে মুসলিম নারীদের পর্দার বিধানের বিরুদ্ধে। যদিও আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রেক্ষিতে কলোনিয়াল যুগের ভারতীয় নারীদের ব্যাপারে জানার চেষ্টা করছি, তবুও এই সুবাদে আমরা অন্যান্য ভূমিতে কলোনিয়াল দখলদারিত্বের শিকার মুসলিম দেশের নারীরা, তাদের অবস্থার দিকেও তাকাতে পারি। তাহলে ঠিক একই মডেল দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, উত্তর আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া, যারা কিনা ফ্রান্সের অর্থাৎ ফরাসি দখলদারিত্বের শিকার হয়েছিল, তাদের অবস্থা কেমন ছিল? ফরাসি শাসকরা মুসলিম নারীদের পর্দার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল, বোরকার বিরুদ্ধে, নিকাবের বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এর বহিঃপ্রকাশ আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। তাদেরই রেখে যাওয়া দালাল শাসকগোষ্ঠীর মাধ্যমে মুসলিম দেশগুলোতে কীভাবে পর্দার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া প্রতিটি বিধান, ইসলামের প্রতিটি শিয়ার বা চিহ্ন নিদর্শনের একটি আভ্যন্তরীণ শক্তি আছে, দাওয়াতি শক্তি আছে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার শক্তি আছে। এ কারণে সেই ফরাসি দখলদারীরা দেখল যে পর্দা হচ্ছে এমনই একটি বিধান যা মুসলিম আলজেরিয়ান সমাজে ফরাসি মতবাদ অনুপ্রবেশের পথে একটি বড় বাধা। তাই তারা বুঝল যে মুসলিম নারীদেরকে পর্দা থেকে বের করে না আনলে বাস্তব অর্থে আলজেরিয়া বিজয় হবে না। ফ্রান্স ফ্যানন তার বইতে লিখেছেন, ইফ উই ওয়ান্ট টু ডেস্ট্রয় দ্য স্ট্রাকচার অফ আলজেরিয়ান সোসাইটি, উই মাস্ট ফার্স্ট অফ অল কনকিউর দ্য উইমেন, উই মাস্ট গো অ্যান্ড ফাইন্ড দেম বিহাইন্ড দ্য ভেইল। অর্থাৎ যদি আলজেরিয়ান সমাজের কাঠামো ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে মহিলাদেরকে বিজয় করো, পর্দার আড়াল থেকে ওদেরকে খুঁজে বের করো। সুতরাং এই কর্মসূচি অনুসারে মুসলিম মহিলাদেরকে পর্দার আড়াল থেকে বের করে আনার জন্য ব্যাপক কার্যক্রম প্রপাগান্ডা শুরু হলো। পর্দানশীল মুসলিম নারীদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হলো। তারা মূর্খ, পশ্চাৎপদ, কুসংস্কারে আচ্ছন্ন, অবরোধবাসিনী, তারা বন্দিনী, তারা নির্যাতিত, তারা অলস, তারা ঘরে বসে থাকে, সমাজে রাষ্ট্রে তাদের কোনো অর্থনৈতিক অবদান নেই, তারা নাকি কোনো কাজই করেন না, তারা হাজার বছর ধরে চলে আসা পুরুষতন্ত্রের নির্যাতনের শিকার। ঠিক যেই কথাগুলো রোকেয়া সাখাওয়াত হোসেন তার সমগ্র রচনাতে লিখেছেন ভারতবর্ষের মুসলিম নারীদের ব্যাপারে, একই ধরনের শব্দ এবং পরিভাষা ব্যবহার করে বিভিন্ন ভূমিতে মুসলিম নারীদেরকে মানসিকভাবে ঘায়েল করে দেওয়ার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ, সেই সময়ে আলজেরিয়ার মুসলিমদেরকে নির্যাতিত এবং অবহেলিত হিসেবে দেখানো হতো। তারা এমন সব পোস্টকার্ড ছাপাত যেখানে পাশাপাশি তিনটি ছবি থাকত। প্রথমে একজন নিকাব পরা মহিলার ছবি, তার পাশে আরেকটু কম অর্থাৎ হিজাব পরা একজন মহিলার ছবি, এবং তার পাশে সর্বডানে একেবারে বেপর্দা একজন মহিলার ছবি দেওয়া থাকত। এবং সেখানে ক্যাপশন দেওয়া হতো, অন্য মহিলাদের মতো হও, নিজেকে মুক্ত করো বোরকা থেকে। উদাহরণস্বরূপ আমরা স্মরণ করতে পারি, রোকেয়া রচনাবলীর মধ্যে, রোকেয়া তার সমগ্র রচনাবলীর মধ্যে দুইটি জায়গাতে দুইজন মাওলানার নাম উল্লেখ করেছেন। তাদের একজন হচ্ছেন লাহোরের মাওলানা মমতাজ আলী এবং দিল্লির মাওলানা মাওলানা জাকাউল্লাহ দেহলবি। উল্লেখ্য, এই দুইজনই ছিলেন আলিগড় আন্দোলনের অনুসারী মডার্নিস্ট। সেই সময়ে ভারতবর্ষের বাংলা ভাষাভাষী মুসলিম নারীদেরকে কিংবা পাকিস্তান, পাঞ্জাব, লাহোর এইসব এলাকায় উর্দু ভাষাভাষী মুসলিম নারীদেরকে প্রভাবিত করার জন্য বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিন প্রকাশিত হতে থাকে। এগুলো নিয়ন্ত্রিত হতো আলিগড় আন্দোলনের মাধ্যমে, যারা নব্য দালাল গোষ্ঠী সৃষ্টি হয়েছে সেই সব মডার্নিস্টদের মাধ্যমে অথবা তাদের স্ত্রীদের মাধ্যমে। রোকেয়া নিজেও ছিলেন আলিগড় আন্দোলনের মাধ্যমে প্রভাবিত। উদাহরণস্বরূপ, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 50 বছর পূর্তিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে সমগ্র ভারতবর্ষ থেকে রোকেয়ার মতো বাছাই করা মুসলিম নারীদেরকে নিয়ে সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং আমন্ত্রিত অতিথি হিসেবে রোকেয়া নিজেও সেখানে বোম্বেতে অংশ নিয়েছিলেন। এটা প্রমাণ করে রোকেয়া নিজেও আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং এর মাধ্যমে প্রভাবিত ছিলেন। এছাড়া রোকেয়া এবং তার পরিবার, তারা যে কোনো সাধারণ মানুষ ছিলেন না, শাসক গোষ্ঠীর সাথে খুবই ওয়েল কানেক্টেড ছিলেন, এই প্রসঙ্গে কথা আগেই বলা হয়েছে। 1932 সালে রোকেয়া যখন মারা যান, তখন কলকাতায় রোকেয়ার জানাজায় যেসব বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, স্যার আব্দুল করিম গজনবী, খাজা নাজিমুদ্দিন প্রমুখ। এই সকল ব্যক্তিদের সম্পর্কে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তারা প্রত্যেকেই পরিচিত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। সুতরাং রোকেয়া কোনো র্যান্ডম মহিলা ছিলেন না, তিনি সেই সময়ের রাজনৈতিক আন্দোলন তার সঙ্গে খুব ভালোভাবেই সংযুক্ত ছিলেন। রোকেয়া যে আলিগড় আন্দোলনের সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন, এই প্রসঙ্গে তিনি কাটা মুন্ডু কথা কয় শীর্ষক বিদ্রুপাত্মক শিরোনামের একটি রচনায় সেই ঘটনা উল্লেখ করেছেন। কাটা মুন্ডু কথা কয়, এই কথা বলে তিনি মুসলিম নারীদেরকে বোঝাতেন, বিদ্রুপ করতেন। তিনি বলতেন যে এরা হচ্ছে কাটা মুন্ডুর মতো, মৃত, নির্জীব, এখন তারা কথা বলতে শুরু করেছে, তারা জেগে উঠতে শুরু করেছে, এভাবে তিনি বিদ্রুপ করতেন। অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স, সেখানে রোকেয়া সাখাওয়াত হোসেন যোগ দিয়েছিলেন ভারতের বিশিষ্ট ব্যক্তিদের স্ত্রীদের সাথে, যাদের মধ্যে অন্যতম ছিলেন বোম্বের আতিয়া বেগম। আতিয়া বেগম ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম নারী যিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি ছিলেন ইসমাইলি শিয়া এবং মোটেও পর্দা করতেন না। উল্লেখ্য, এই সকল এডুকেশনাল কনফারেন্স নামে এডুকেশনাল হলেও বাস্তবে সেগুলো ছিল রাজনৈতিক সম্মেলন। মুসলিম লীগ প্রতিষ্ঠার আগ পর্যন্ত এভাবেই বিভিন্ন এডুকেশনাল বা শিক্ষা সংস্কৃতি সম্মেলন আয়োজন করে ধীরে ধীরে মুসলিমদের মধ্যে পশ্চিমা রাজনৈতিক চেতনা সৃষ্টি করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সৃষ্টি হয় মুসলিম লীগ। সুতরাং নামে শিক্ষা সম্মেলন হলেও এগুলোর বিশেষ রাজনৈতিক গুরুত্ব আছে। প্রথম দিকে আলিগড় আন্দোলনের নেতৃত্ব নারী শিক্ষার বিষয়ে রক্ষণশীল ছিলেন। যেমন 50তম বার্ষিকী উদযাপনের সময়েও কনফারেন্সের সেক্রেটারি প্রফেসর শেরওয়ানি নারীদেরকে কনফারেন্সে আনার পক্ষপাতী ছিলেন না। শেষমেশ নারীদেরকে সেখানে আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 25 জন স্ত্রীলোককে সেখানে নিয়ে যাওয়া হয় বোরকা পরিয়ে। এছাড়া একটু আগেই আমরা যেটা বলেছি, রোকেয়ার বইতে 2 জন মাওলানার নাম দেখতে পাওয়া যায়, লাহোরের সৈয়দ মমতাজ আলী। তার ব্যাপারে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক। এই সৈয়দ মমতাজ আলী, তিনি ছিলেন আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমেদের একজন খাঁটি অনুসারী। মমতাজ আলীর পিতা ছিলেন ইংরেজ সরকারের একজন একনিষ্ঠ কর্মচারী। পিতার চাকরির সুবাদে মমতাজ আলী শৈশবে কিছুদিন 1 বা 2 বছর দেওবন্দে পড়ালেখা করেছিলেন। এ কারণেই তার নামের আগে মাওলানা যুক্ত করেন। পরবর্তীতে পিতার বদলি হয়ে যায় এবং তিনি চলে যান পাঞ্জাবে। সেখানে আর কোনো মাদ্রাসা নয়, বরং লাহোরের সরকারি হাই স্কুলে পড়াশোনা করেন মমতাজ আলী। সুতরাং তিনি দেওবন্দের পড়ালেখা কমপ্লিট করেননি, এটা স্পষ্ট। এই মমতাজ আলী মহিলাদের জন্য বিভিন্ন পত্রিকা প্রকাশ করতেন। এই পত্রিকার কারণেই তিনি বেশি বিখ্যাত। সেই পত্রিকাটির নাম হচ্ছে তেহজিব উন নিসওয়ান। এই পত্রিকার সম্পাদিকা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী মুহাম্মদী বেগম। এই স্ত্রী তিনিও পর্দা করতেন না এবং এটি প্রমাণ হিসেবে বিভিন্ন ফটোগ্রাফ বা ছবিতে মজুদ আছে। সৈয়দ মমতাজ আলী ইসলামে নারীদের অধিকার নিয়ে একটি বই লেখেন, যার নাম দেন হুকুকুন নিসওয়ান। এই বইয়ের একটি পাণ্ডুলিপি নিয়ে তিনি হাজির হন সৈয়দ আহমেদের কাছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, সৈয়দ আহমেদের মতো গোমরাহ ব্যক্তি তিনি কিনা সেই পাণ্ডুলিপি দেখে ছুঁড়ে ফেলে দেন। সৈয়দ মমতাজ আলী মূলত 5টি বিষয়কে সংস্কার করতে চাচ্ছিলেন। 1 নম্বর, পুরুষ পরিবারের প্রধান বা পুরুষ নারীর কর্তা। এর বিকল্প নারীবাদী ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করতেন। এবং সেই কথিত মাওলানা মমতাজ আলী, তিনি মনে করতেন মহিলারাও নাকি নবী হতে পারে। 2 নম্বর, পুরুষদের বহুবিবাহের অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি সেখানে নতুন নতুন শর্ত সংযুক্ত করার চেষ্টা করতেন। এই ধরনের নতুন ব্যাখ্যা হাজির করতেন যে স্ত্রীর অনুমতি ছাড়া নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে না। নিকাব না করার পক্ষে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দিতেন। 4 নম্বর, বিয়ের ঐতিহ্যগত ধারণা সম্পর্কেও নতুন ধারণা দেওয়ার চেষ্টা করতেন। এবং 5 নম্বর, স্বামী স্ত্রীর ঐতিহ্যগত সম্পর্কের বিরুদ্ধে তিনি সংস্কারবাদী চিন্তা ধারণ করতেন। সুতরাং সৈয়দ মমতাজ আলীর মতো মডার্নিস্টরা তাদের লেখনী এবং ম্যাগাজিনের মাধ্যমে দূষিত চিন্তা চেতনাকে প্রবেশ করাতে থাকে মুসলিমদের মধ্যে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখার আছে, সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ছাপাতেন কারা, কারা ছিলেন তার প্রকাশক। পশ্চিমা লিবারেল আদর্শের যারা বিশ্বাসী এবং আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন, এই ধরনের ব্যক্তিরা ছিলেন রোকেয়ার লেখার পৃষ্ঠপোষক। কথিত মাওলানা আকরাম খান এবং তার ছেলে খাইরুল আনাম খান, তারা ছিলেন রোকেয়ার রচনার পৃষ্ঠপোষক। এই মাওলানা আকরাম খানের বিশ্বাস কেমন ছিল সেটা আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন। 420 পৃষ্ঠার একটি বই আছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত। বইটির শিরোনাম হচ্ছে বাঙালি মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে মাওলানা মুহাম্মদ আকরাম খানের অবদান। সেই বইতে সুস্পষ্টভাবেই প্রামাণ্য দলিল উল্লেখ করা হয়েছে, মাওলানা আকরাম খান তিনি ছিলেন স্যার সৈয়দ আহমেদ খানের অনুসারী। এবারে আমরা বোঝার চেষ্টা করব সমস্ত মডার্নিস্টদের নাটের গুরু স্যার সৈয়দ আহমেদ খান, তার বিশ্বাস কেমন ছিল। সেটা বুঝতে পারলে বাকি মডার্নিস্টরা কী ধরনের চিন্তা চেতনা অনুসরণ করতেন সেটা বোঝাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। ব্রিটিশ সরকারের আনুগত্যের কারণে স্যার উপাধিপ্রাপ্ত সৈয়দ আহমেদ খান বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে একটি হচ্ছে তাহজিব আল আখলাক। সেই বইয়ের সূত্র থেকে জানা যায় সৈয়দ আহমেদ খান ফেরেস্তা বলে কিছু আছে এটা বিশ্বাস করতেন না, শয়তানের অস্তিত্ব বিশ্বাস করতেন না, কবরের আজাব বিশ্বাস করতেন না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন না, মনে করতেন এগুলো হচ্ছে রূপক, হাসরের উত্থান হবে শারীরিকভাবে বিশ্বাস করতেন না, জান্নাতের বিভিন্ন বিষয় যেমন হুরের অস্তিত্ব বিশ্বাস করতেন না, আলেমদের ঐক্যমত ইজমা এটা মানা বাধ্যতামূলক সেটাও বিশ্বাস করতেন না। আলেমদের ঐক্যমত মানা বাধ্যতামূলক কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে আমার উম্মত কখনো ভুলের উপরে একমত হবেন না। সৈয়দ আহমেদ খান তিনি বলতেন অধিকাংশ হাদিস নাকি নির্ভরযোগ্য নয়। জিন জাতির অস্তিত্ব তিনি বিশ্বাস করতেন না। কুরআনে বর্ণিত বিভিন্ন মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন মুজিজা তিনি বিশ্বাস করতেন না। মেরাজ সশরীরে হয়েছে বিশ্বাস করতেন না। শেষ জমানায় আল মাহদী আসবেন এটাও মানতেন না। তিনি আরও মনে করতেন সাধারণ মানুষও নাকি নবীদের মতো সমান মর্যাদার হতে পারে। তিনি আরও বিশ্বাস করতেন ঈসা আলাইহিসাল্লামকে নাকি আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেননি। খ্রিস্টানদের মতো বিশ্বাস তিনি ধারণ করতেন এবং বলতেন ঈসা আলাইহিসাল্লামের নাকি দুনিয়াতেই মৃত্যু হয়ে গেছে, আউযুবিল্লাহ। তিনি তাকদীর বিশ্বাস করতেন না। এই ধরনের আরও বহু অদ্ভুত এবং ভ্রান্ত বিশ্বাস ছিল তার। কোরআনের কোনো আয়াত মানসুখ হয়েছে এটাও বিশ্বাস করতেন না। জিন জাতিকে মানুষের মতোই একটি জাতি বলে মনে করতেন। ফেরেশতারা পাপ পুণ্য দাড়িপাল্লায় ওজন করবে, মিজানে মানুষের ভালো মন্দের ওজন করা হবে, এগুলোকে তিনি বলতেন এগুলো হচ্ছে কল্পনা। এই যে বিভ্রান্ত ব্যক্তি সৈয়দ আহমেদ খান, তার কর্মজীবন শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামান্য কেরানির চাকরি দিয়ে এবং শেষ হয়েছে ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি, স্যার উপাধি পেয়ে। এইরকম একজন ব্যক্তি তিনি কিনা আবার তাফসির লিখেছেন, সেই তাফসির আবার পড়েছেন কথিত মাওলানা আকরাম খানের মতো লোকেরা। আকরাম খান তিনি নিজেও তাফসির লিখেছেন এবং সেখানে তার রচনায় সৈয়দ আহমেদের চিতাধারার প্রভাব একেবারে সুস্পষ্ট। উপমহাদেশের আরও যে সকল বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আলিগড় আন্দোলন এবং স্যার সৈয়দ আহমেদের চিন্তা চেতনার প্রভাব রয়েছে, তাদের মধ্যে আছেন পাকিস্তানের জিন্নাহ এবং একজন উকিল এবং কবি ইকবাল। আমাদের দেশে আছেন শেরে বাংলা নামে পরিচিত ফজলুল হক এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। সেই যুগের যারা হকপন্থী আলেম ওলামা ছিলেন তারা সৈয়দ আহমেদ খানকে তাকফির করেছেন এবং তার লেখা সেই সকল বানোয়াট তাফসিরের প্রবল বিরোধিতা করেছেন। ঐতিহাসিক দলিল থেকে এগুলো সুস্পষ্ট। সুতরাং সৈয়দ আহমেদ খানের যে সকল চিন্তা চেতনা তার অধিকাংশই ধারণ করেছেন কথিত মাওলানা আকরাম খান, এবং এই ধরনের লোকেরা তারাই ছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখালেখির পৃষ্ঠপোষক প্রকাশক। প্রমাণ হিসেবে আমরা উল্লেখ করছি রোকেয়া সাখাওয়াত হোসেনের সবচেয়ে নিন্দিত, সবচেয়ে ঘৃণ্য এবং বিদ্বেষ ছড়ানো লেখা অবরোধবাসিনী, এই বইটি প্রকাশ করেছেন কথিত মাওলানা আকরাম খানের ছেলে খায়রুল আলম খা, এবং এরা সবাই ছিলেন মডার্নিস্ট। সুতরাং মডার্নিস্ট মুভমেন্ট এটি একটি চিন্তাধারা। এই মুভমেন্ট যারা ফলো করেন, এই বিশ্বাস যারা ধারণ করেন, তাদের মধ্য থেকেই সৃষ্টি হয় কথিত ইসলামী নারীবাদী বা হিজাবি ফেমিনিস্ট। সামনের পর্বে আমরা সেই সকল কথিত নারীবাদীদের ভ্রান্ত যুক্তিগুলো এবং সেইগুলোর খণ্ডন সম্পর্কে আমরা জানব। কাজেই সেই আলোচনার পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই পর্বের বাকি অংশে আমরা মডার্নিস্ট কারা, তাদেরকে কীভাবে বুঝব, তাদের চিন্তা চেতনা কী, এই প্রশ্নের উত্তর জেনে শেষ করছি ইনশা আল্লাহ। ইসলামের অতীত ইতিহাস থেকে দেখা যায় তৃতীয় হিজরি শতাব্দীতে মুতাজিলা ফিরকার লোকেরাও এই ধরনের কাজ করত। ইসলামী আকিদার বিপরীতে গ্রিক দর্শনকে তারা গ্রহণ করে নিয়েছিল, মানসিক এবং আদর্শিক দিক থেকে তারা ছিল পরাজিত। বর্তমানের যারা মডার্নিস্ট বা কথিত আধুনিকতাবাদী, তাদের সাথে প্রাচীন মুতাজিলাদের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও চিন্তাধারা এবং বিশ্বাসের মূল পয়েন্টগুলোতে মিল পাওয়া যায়। কলোনিয়াল যুগের মডার্নিস্টরা ইউরোপীয় প্রভাব এবং ইউরোপীয় দর্শনের জ্ঞানবিজ্ঞানের মোকাবেলায় আদর্শিকভাবে মানসিকভাবে পরাজিত ছিলেন। তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন ব্যক্তি হচ্ছেন সৈয়দ আহমেদ খান এবং মিশরের আজহারের প্রধান মুফতি মুহাম্মদ আব্দুহু, এবং আরও ছিলেন জামালউদ্দিন আফগানি এবং তার শিষ্য রশিদ রেদা। ইসলামকে তারা যুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে বোঝার এবং ব্যাখ্যা করার চেষ্টা করতেন। যুক্তি এবং বিজ্ঞানের অবশ্যই কিছু গ্রহণযোগ্যতা আছে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতাও আছে। এগুলো চূড়ান্ত সত্য বা অ্যাবসুলুট ট্রুথ নয়। ইসলাম, ওহী, কোরআন এগুলো হচ্ছে চূড়ান্ত সত্য যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। কাজেই সীমাবদ্ধ বিষয় দিয়ে চূড়ান্ত সত্য যেই বিষয় সেটাকে মাপা যায় না, বোঝা যায় না। ইসলামের সব বিষয়েও একইভাবে সীমিত মানবিক জ্ঞানবুদ্ধি, যুক্তি আর বিজ্ঞান দিয়ে বোঝা বা ব্যাখ্যা করা সম্ভব নয়। যুক্তি আর বিজ্ঞানই চূড়ান্ত ব্যাখ্যা নয়। কিন্তু মডার্নিস্টরা এই কথা মানতে নারাজ, তাই সব কিছুকে তারা যুক্তি আর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে যান। এই কারণে ইসলামের অনেক কিছুই তারা বুঝতে পারেন না, তখন তারা সেগুলোকে অপব্যাখ্যা করেন অথবা সরাসরি অস্বীকার করেন, আর এভাবে তাদের নিজেদের এবং অনুসারীদের ঈমানকে বিপদে ফেলেন। পশ্চিমা সভ্যতার সংস্পর্শে কলোনিয়াল যুগে যখন মুসলিমরা আসলো, ইউরোপীয় জ্ঞানবিজ্ঞানের চাকচিক্য দেখে সাধারণ মুসলিমদের সামনে তিনটি অপশন সৃষ্টি হলো। এক নম্বর, দিন ত্যাগ করে পুরোপুরি পশ্চিমাদের মতো জীবনযাপন করা। দুই নম্বর, আগের মতোই পুরোপুরি ইসলামের উপরে টিকে থাকা। আর তিন নম্বর, ইসলাম ধর্মকে কিছুটা কাটছাট করে, কিছুটা পরিবর্তন করে পশ্চিমাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্য মনে হয় এই ধরনের হাইব্রিড আধুনিকরণ করা, তাদের ভাষায় সংস্কার করা, যুগ উপযোগী করা। এবং মডার্নিস্টরা ঠিক একই কাজই করেছেন। এই মডার্নিস্টরা মনে করতেন চূড়ান্ত সত্য বা অ্যাবসুলুট ট্রুথ বলে কিছু নেই। সহজ কথায় এর মানে হচ্ছে ধর্ম, আল্লাহর কিতাব, কোরআন, হাদিস এগুলো কোনো অপরিবর্তনীয় জিনিস নয়। তারা মনে করতেন যুগের সাথে তাল মিলিয়ে ধর্মকে বা আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামকেও নাকি পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করা যায়। এভাবে তারা ধর্মকে আধুনিকায়ন করতে চাইতেন। ইহুদি খ্রিস্টানদের মধ্যেও মডার্নিস্ট যারা, তারা বলে বাইবেলে যেহেতু মানুষ আর স্রষ্টা উভয়ের কথাই জায়গা পেয়েছে, তাই বাইবেলের কোনো কিছুকে পরম সত্য বলে ধরে নেওয়া যাবে না, যুগের সাথে যতটুকু মিলবে ততটুকু ধরা যাবে। একইভাবে মুসলিমদের মধ্যে যারা মডার্নিস্ট তারা বলে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে ঠিক, কিন্তু এর ব্যাখ্যা বা তাফসির লিখেছে পরবর্তী যুগের আলেমরা, ইমামরা, অর্থাৎ মানুষেরা, তাই তাদের ব্যাখ্যা সবটুকু নেওয়া যাবে না। এই কথাটি ডাবল মিনিং আছে বা দ্ব্যর্থবোধক একটি কথা, কথাটিকে খুব সাবধানে, সতর্কতার সাথে বুঝতে হবে। যদি এই কথাগুলো মডার্নিস্টরা তাফসিরের উসুল বা মূলনীতি অনুসারে বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা সেই সব মূলনীতি বা উসুলের ধার ধারেন না। নিজেদের বিবেক বুদ্ধি এবং পছন্দ অপছন্দ অনুসারে তারা যেটাকে খুশি গ্রহণ করেন, যেটাকে খুশি বর্জন করেন। আলেমদের মধ্যেও মত পার্থক্য আছে। একদল আলেম অন্য আলেমের অনেক কথাই হয়তো বা গ্রহণ করেননি, কিন্তু সেগুলো করা হয় একটি মূল নীতি অনুসারে, যে কারণে সত্য খুঁজতে হলে সেই সত্যকে খুঁজে পাওয়া যাবে আলেমদের মত পার্থক্যের মধ্যেই, তার বাইরে গিয়ে সত্যকে পাওয়া যাবে না। কিন্তু মডার্নিস্টরা এই সকল নীতির ধার ধারেন না। তারা নিজেদের খেয়াল খুশি এবং ইচ্ছা অনুসারে যেটা ভালো লাগে সেটাকে গ্রহণ করেন, যেটা ভালো লাগে না সেটাকে বিকৃত করেন। ইসলামের অনেক বিষয় আছে, মৌলিক বিষয়, যেগুলো সকল যুগে, সকল ভূমিতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয়, একই রকম থাকবে। ইমানের বিষয় রয়েছে, ইবাদতে এরকম বহু বিষয় আছে, কিন্তু মডার্নিস্টদের কাছে সব কিছুই আপেক্ষিক, পরম সত্য বলে কিছুই নেই। তাই ইসলামের একেবারে সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো, সেগুলোকেও তারা ইজতিহাদের নাম দিয়ে নতুন নতুন ব্যাখ্যা নিয়ে আসেন, অপব্যাখ্যার প্রচলন করেন। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওহির বদলে নিজেদের বিবেক বুদ্ধি বা আকলকে, নকলের বদলে আকলকে বা টেক্সটের বদলে ইন্টেলেক্টকে তারা প্রাধান্য দেন। ইন্টেলেক্ট বা আকলের সাথে না মিললে ওহিকে বর্জন করেন। একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস হচ্ছে কোরআন হচ্ছে চূড়ান্ত সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সেই কারণে কোরআন এবং হাদিসের কথাই চূড়ান্ত। কিন্তু মডার্নিস্টরা সেটা মনে করেন না, তারা নতুন নতুন ব্যাখ্যা দেন, তারা কোরআন হাদিসের বিপরীতে গিয়ে নতুন ব্যাখ্যার প্রচলন করেন। তাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আকীদা সংক্রান্ত আলোচনা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তারা এইসব এড়িয়ে চলেন। রাসূলের সুন্নাহ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তারা সেগুলো এড়িয়ে চলেন। তারা মনে করেন এগুলো নাকি যুগ উপযোগী নয়, কোনো একজন ব্যক্তি চাইলে সুন্নাহ মানল, না চাইলে নাও মানতে পারে, শুধু নাকি তাদের কাছে যেগুলো যুগ উপযোগী সেগুলো মানা যেতে পারে। তারা বলেন সেই যুগের হাদিস এই যুগে চলবে না। এই কারণেই দেখা যায় অধিকাংশ মডার্নিস্ট হাদিসের বিপরীতে তারা মুখে বলেন যে আমরা শুধুমাত্র কোরআন মানতে চাই, এবং তাদের অধিকাংশই আহলে কোরআন নামক বিভ্রান্ত ফিরকার অনুসারী। বলাই বাহুল্য, হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার দাবি করা এটি একটি হাস্যকর কথা, কারণ যেই রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে আপনি তার উপর নাজিল করা কোরআনকে মানছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা পেয়ে সেই রাসূল কোরআনের যে ব্যাখ্যা দিলেন সেই হাদিসকেই মানতে চাইছেন না। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তার রাসূলকে আনুগত্যের কথা জানিয়েছেন। সুতরাং যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না। মডার্নিস্টদের আরেকটি চিন্তাধারা হচ্ছে তারা নিজেদের বিবেক বুদ্ধি অনুসারে ইজতিহাদ করতে চায়, অর্থাৎ কোরআন হাদিস পড়ে নিজে নিজে যা বুঝলো সেটাই নিজের মনগড়া ব্যাখ্যা দাঁড় করিয়ে নেয়, এবং এই ক্ষেত্রে পূর্ববর্তী আলেমদের মতামত এবং কোরআন হাদিস ব্যাখ্যা করার যে সকল মূলনীতি বা উসুল আছে সেগুলো অনুসরণ করে না। এই কারণে তারা আগের যুগের মুহাদ্দিস সালাফে সালাহিনের কোনো কথা গ্রহণ করতে চায় না, পূর্ববর্তী আলেমদের ঐক্যমত থেকেও কিছু গ্রহণ করতে চায় না, বরং আগের যুগের আলেমদের ভুল বের করতে চায়। সাহাবিরা যে সকল বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো মানা উম্মতের জন্য বাধ্যতামূলক, এগুলো ইসলামী শরীয়তের দলিল, কিন্তু তারা এটাও মানতে চায় না, এমনকি বলে সাহাবিরা মানুষ, আমরাও মানুষ, তারাও ইজতিহাদ করেছেন, আমরাও ইজতিহাদ করব। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে চলতে যায়, এবং এই জন্য যুক্তি এবং বিজ্ঞানের চোখে ইসলামকে দেখতে, বুঝতে এবং ব্যাখ্যা করতে চায়। এই কারণে পশ্চিমাদের কাছে এই মডার্নিস্টরা দারুণ গ্রহণযোগ্য। বর্তমানের পশ্চিমা চিন্তা চেতনার একটি মূলনীতি হচ্ছে মানবরচিত বিধান ধারণকারী পশ্চিমারা মনে করেন যতই দিন যাচ্ছে মানুষ নাকি ততই সভ্য এবং উন্নত হচ্ছে, যেটা এথিস্ট মার্কস এবং হেগেলের চিন্তাধারা। যতই দিন যাচ্ছে মানুষ নাকি ততই সভ্য এবং উন্নত হচ্ছে। অথচ হাদিস কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সর্বোত্তম প্রজন্ম আমার প্রজন্ম, এরপর যারা আসবে তারা পরবর্তী উত্তম প্রজন্ম, এরপর যারা আসবে তারা পরবর্তী উত্তম প্রজন্ম। অর্থাৎ ধীরে ধীরে যুগের সাথে সাথে অবস্থার অবনতি ঘটতে থাকবে, আর এভাবে যখন কিয়ামত চলে আসবে সেই সময়ে যে মানবজাতি বিদ্যমান থাকবে তারা হবে মানব ইতিহাসে সর্বনিকৃষ্ট জাতি। সুতরাং ধীরে ধীরে মানুষের মধ্যে ঈমান, আমল, তাকওয়া এগুলো কমতে থাকবে, দিনের বুঝ কমতে থাকবে। কিন্তু মডার্নিস্টরা ঠিক এর বিপরীতটাই মনে করে। তারা মনে করে যতই দিন যাচ্ছে মানুষ ততই সভ্য উন্নত হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে, মানুষের বুদ্ধি বিবেক বাড়ছে। এই সকল কথা বস্তুগত যন্ত্রপাতির ক্ষেত্রে প্রযোজ্য হলেও কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে বা দিনী বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। মডার্নিস্টদের আরেকটি বৈশিষ্ট্য, তারা ইসলামের দুইটি বিষয়ে পরিবর্তন চায়। এক নম্বর, হাদিসের মর্যাদা এবং গ্রহণযোগ্যতা, এবং দুই, ইসলামে নারীদের মর্যাদা এবং বিধিনিষেধ। এই মূলনীতিগুলো সামনে রাখলে আমরা সহজেই সেই প্রশ্নের উত্তর খুঁজে পাব, যেই প্রশ্নকে সামনে রেখে আমরা এই আলোচনা শুরু করেছিলাম। অর্থাৎ সেই শ্রেণী কারা যারা কিনা রুকাইয়া খাতুন ওরফে রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো স্পষ্ট ইসলাম বিদ্বেষী নারীবাদীকেও নামের আগে বেগম শব্দের ঘোমটা পরিয়ে ইসলামাইজেশন করতে চায়। মূলত মডার্নিস্টরাই রোকেয়াকে কথিত ইসলামাইজেশন করতে চায়। এই ধরনের মুসলিম মডার্নিস্টদের মধ্যে শীর্ষস্থানীয় একজন ব্যক্তি হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইউকেতে বসবাসকারী শেখ আকরাম নাদভি। তার জীবনের একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। কার্লা পাওয়ার ইফ দ্য ওশেন ওয়ার ইঙ্ক এই বইতে নবম অধ্যায়ে উল্লেখ করেছেন যে একদিন সকালে সুমাইয়া আকরাম, অর্থাৎ আকরাম নদভির মেয়ে, তিনি নিচে নেমে আসলেন, গাড়িতে উঠলেন, স্কুলে যাবেন। সুমাইয়া আকরাম সেই দিন নিকাব পরে এসেছিলেন। এই দৃশ্য দেখে সেই কথিত শায়েখ আকরাম নদভি স্তম্ভিত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, এমনকি গাড়ি চালু করতে অস্বীকৃতি জানালেন। কারণ তিনি সামনে তাকিয়ে দেখছেন তার মেয়ে আপাদমস্তক বোরকা পরে আছে, কালো নিকাব পরে আছে, শুধুমাত্র চোখ দুটো খোলা আছে। মেয়ে সুমাইয়া আকরাম সেই দৃশ্য স্মরণ করে বলেছে, বাবাকে দেখে মনে হচ্ছিল আমি বুঝি পাগল হয়ে গেছি, যেন তার সামনে একজন পাগল দাঁড়িয়ে আছে। তিনি কিছুতেই গাড়ি স্টার্ট করছিলেন না। যতক্ষণ পর্যন্ত না আমি বাড়ির ভেতরে যাব এবং পোশাক পরিবর্তন করে আসব ততক্ষণ পর্যন্ত তিনি কিছুতেই গাড়ি স্টার্ট করলেন না। আকরাম নদভি মনে করেন কোনো মেয়ে নিকাব করতে পারে এটা তার চয়েস হতে পারে, এটা কখনোই সম্ভব নয়। নিশ্চয়ই কেউ তার মেয়েকে মগজ ধোলাই করেছে অথবা ভুলিয়ে ভালিয়ে কোনো উগ্র সংগঠনে যোগদান করিয়েছে। এই হচ্ছে মডার্নিস্টদের চিন্তাধারার একটি বাস্তব নমুনা। একটু আগে আমরা কিছু তাত্ত্বিক বিষয় উল্লেখ করেছি, এবারে আমরা সহজে কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। যারা মডার্নিস্ট তাদের মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য একত্রে থাকা জরুরি নয়, সবগুলো কোনো ব্যক্তির মধ্যে একত্রে নাও থাকতে পারে। তবে যদি কেউ মডার্নিস্ট হয়ে থাকেন, এখন যে বৈশিষ্ট্যগুলো বলা হবে তার কোনো না কোনো অবশ্যই তার মধ্যে উপস্থিত থাকবে। যেমন এই মডার্নিস্টরা তারা গান বাজনাকে হালাল মনে করতে চায়, এবং যে সকল কথিত আলেম গান বাজনাকে হালাল করার পক্ষে ভ্রান্ত ফতোয়া দিয়েছে তারা আবার এই মডার্নিস্টদের কাছে খুবই সমাদৃত, এবং মডার্নিস্টরা বিভিন্ন সময়ে সেই সব ব্যক্তিদের কথা উল্লেখ করে। গান বাজনাকে তারা হালাল মনে করে, সুদকে তারা বৈধ মনে করে, এবং ইসলামী ব্যাংক নাম দিয়ে সেগুলো বৈধতা দিতে চায়। ছেলে মেয়ের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, কোএডুকেশন এগুলো তাদের কাছে কোনো সমস্যা নয়, এমনকি তারা নিজেরাই এই ধরনের বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করে। এবং নিকাবকে তারা সরাসরি মনে করে যে এটা নাকি ইসলামের কোনো বিধান নয়, এটা নাকি শুধুমাত্র আরবের একটি ঐতিহ্য। নারী নেতৃত্বের বিরুদ্ধে সহি হাদিস মজুদ আছে, কিন্তু সেগুলো তারা অপব্যাখ্যা করার মাধ্যমে অস্বীকার করে। এমন অদ্ভুত ব্যাখ্যা নিয়ে হাজির হয় যা গত 1400-1500 বছরে কেউ দেয়নি। হাদিসের মাধ্যমে প্রমাণিত মেয়েদের জন্য সবচেয়ে উত্তম সালাত হচ্ছে নিজের ঘরে সালাত আদায় করা, কিন্তু এরপরেও তারা চায় মেয়েদেরকে মসজিদে নিয়ে আসতে, এবং পুরুষদের বহুবিবাহের যে বৈধতা আছে সেটাকেও তারা নিষিদ্ধ করতে চায়। সাহাবিদের ইজমা তারা অস্বীকার করে। ইসলামী শরীয়তে হদ বা শাস্তির যে বিধান আছে সেগুলোকেও তারা বিভিন্নভাবে অস্বীকার করে। নারীদেরকে তারা ঘর থেকে বের করে টাকা পয়সা কামাই করা রোজগারের কাজে লাগিয়ে দিতে চায়, এবং মনে করে এভাবে যদি মুসলিম নারীরা জ্ঞানবিজ্ঞান অর্জন করে পুরুষের মতোই একই রকমভাবে একই ধরনের কাজে কর্মক্ষেত্রে যোগদান না করে তাহলে নাকি মুসলিম জাতির কোনো উন্নতি হবে না। আর বিগত 200 বছরের কলোনিয়াল ইতিহাসে ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ এবং উপনৈবেশিক শক্তিগুলো এই মডার্নিস্টদেরকে ব্যবহার করেই মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে এনেছে এবং ইসলামে দেওয়া নারীর মর্যাদা থেকে তাদেরকে বঞ্চিত করেছে। রোকেয়া সাখাওয়াত হোসেন অর্থাৎ রুকাইয়া খাতুনের নামের আগে বেগম শব্দের ঘোমটা পরিয়ে দেওয়া এবং মুসলিম পরিবারে জন্ম নেওয়া ফেমিনিস্ট বা কথিত হিজাবি ফেমিনিস্টদের মধ্যে মিলটা ঠিক এই জায়গাতেই। এই পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হলো আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে বুঝার এবং এর ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।